বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তেলাওয়াত শুনলেন। আজ রোববার 11 এপ্রিল, 28 চৈত্র এবং ফার্সি 22 ফরওয়ার দিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইয়েমেন ইস্যুতে সৌদি জোটে ফের ভাঙ্গন, ফলে ভেতর থেকে ধসে পড়ছে সৌদি জোট। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, বিএনপি করোনা টিকা নিয়েও অপরাজনীতি করেছে, এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উস্কানি দিচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরো একবার জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান বলেছে নিষেধাজ্ঞা বহাল ও পরমাণু সমঝোতায় ফেরা একসঙ্গে দুই কাজ করতে পারবে না আমেরিকা। ইরানের নাথানস পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের ঘটনায় ক্ষয়ক্ষতি নেই, তেহরানে পৌঁছচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিএনপি নেত্রী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলেও কোনো উপসর্গ নেই, বাসায় চিকিৎসা চলছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারও সৌদি আরবের দুটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আমেরিকা একসঙ্গে দুটি পথ বেছে নিতে পারে না। তিনি আজ নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সময়ে দুটি সাংঘর্ষিক পথ অবলম্বন করতে পারেন না। খাতিবজাদে আরও লিখেছেন, বাইডেন হয় পরমাণু সমঝোতায় ফিরে আসবেন অথবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মিথ্যা অজুহাতে আরোপিত নিষেধাজ্ঞাগুলো বহাল রাখবেন, কিন্তু তিনি পরমাণু সমঝোতায় ফিরবেন আবার নিষেধাজ্ঞাও বহাল রাখবেন তা হতে পারে না। ইরানের এই মুখপাত্র এমন সময়ে বক্তব্য দিলেন যখন রুশ কূটনীতিক মিখাইল উলিয়ানো বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতায় বর্ণিত নিষেধাজ্ঞাগুলো শুধু প্রত্যাহার করতে চায়। ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের উপর যেসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা প্রত্যাহার করতে রাজি নয়, কিন্তু ইরান বলছে পরবর্তীতে জারি করা নিষেধাজ্ঞাগুলো আরোপ করা সম্ভব হয়েছে ওই সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে। ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতায় অটল থাকলে এসব নিষেধাজ্ঞা আরোপ করার কোনো সুযোগ থাকত না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান। মার্কিন গণমাধ্যম সিএনএন এর সাংবাদিক ক্রিশ্চিয়ান আমনপুরকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে একথা জানিয়েছেন। ইরানের নাথানস পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের ঘটনা ঘটেছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি আজ বলেছেন, পারমাণবিক স্থাপনার শহীদ আহমাদি রৌশান কমপ্লেক্সের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর ফলে কোনো ক্ষতি হয়নি এবং কেউ হতাহতও হয়নি। তিনি বলেন, পারমাণবিক স্থাপনার এই ঘটনার সঙ্গে নাশকতার কোনো সম্পর্কও এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে। গত বছর জুলাই মাসে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত এই পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়েছিল দুষ্কৃতকারীরা। এর ফলে ওই স্থাপনার একটি শেড ক্ষতিগ্রস্ত হয়। ইরান ওই হামলায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছে বলে এর আগে জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং সিয়ে কিউন তিন দিনের সরকারি সফরে তেহরান পৌঁছেছেন। তেহরান বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ ইসলামি। তেহরানে অবস্থানকালে তিনি ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি, ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি ও সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সেদেশে আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়ে একটি সমাধান বেরিয়ে আসবে বলে তেহরান আশা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলেও তিনি ভালো আছেন, সুস্থ আছেন, এমনকি তার তেমন কোনো উপসর্গও নেই। আজ বিকেল 4:30 পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। খালেদা জিয়ার আক্রান্তের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করলেও বিএনপির পক্ষ থেকে বিষয়টি প্রথমে অস্বীকার করা হয়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, গতকাল তার নমুনা নেওয়া হয়, আজ রিপোর্ট পজিটিভ এসেছে। দেশবাসীকে আহ্বান জানাব তার রোগমুক্তির জন্য দোয়া করবেন। খালেদা জিয়া নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ফখরুল। বিএনপি মহাসচিব আরও বলেন, এখন তার সর্বশেষ যে পরিস্থিতি, প্রফেসর ডাক্তার এফ এম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তাদের তত্ত্বাবধানে তার চিকিৎসা এরই মধ্যে শুরু হয়েছে। তিনি এখন স্থিতিশীল আছেন, ভালো আছেন, তার শরীরে তাপমাত্রা নেই, অন্য কোনো উপসর্গ নেই। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও তার ভাগ্নে ডাক্তার মামুন বলেন, শুধু খালেদা জিয়া নন, রাজধানী গুলশানের ফিরোজা বাসভবনের যত বাসিন্দা আছেন তারা সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। ওই বাসভবনে থেকে সবাই চিকিৎসা নিচ্ছেন। অন্য দুই একজনের উপসর্গ থাকলেও বেগম খালেদা জিয়ার করোনার উপসর্গ নেই, ফলে আমাদের আপাতত চিন্তা বাসায় রেখে তাকে চিকিৎসা করানো। তবে রাজধানীর একটি হাসপাতালে কথা বলে রাখা হয়েছে, যদি কোনো ধরনের শারীরিক জটিলতা তৈরি হয় তাহলে হাসপাতালে চিকিৎসা করানোর চিন্তা করা হবে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 78 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে আরও প্রায় 6,000। অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন 12-13 এপ্রিল বহাল থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণের 58তম সপ্তাহের শুরুর দিন আজ রোববার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 78 জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃতের সংখ্যা এ পর্যন্ত এটি সর্বোচ্চ। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় নতুন করে 78 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9,739 জনে। এছাড়া গত 24 ঘন্টায় 5,819 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর এযাবৎ দেশে মোট আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,84,756 জন। এদিকে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন আরও দুদিন অর্থাৎ 12-13 এপ্রিল বহাল থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় দেশে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে, গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে, অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতে একদিনে রেকর্ড 1.5 লাখের বেশি করোনা সংক্রমণ হয়েছে, এজন্য বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে দৈনিক করোনা ভাইরাস সংক্রমণের নয়া রেকর্ড সৃষ্টি হচ্ছে। আজ রোববার 1.5 লাখেরও বেশি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একদিনে করোনা সংক্রমণের এটি বৃহত্তম সংখ্যা। রোববার সকাল 8টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে বিগত 24 ঘন্টার মধ্যে 1,52,879 জন সংক্রমিত হয়েছেন। এর ফলে সংক্রমণের মোট সংখ্যা 1,33,58,805 জনে পৌঁছেছে। একই সাথে 24 ঘন্টার মধ্যে 839 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট 1,69,275 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। করোনা নয়া সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেশে চিকিৎসাধীন সক্রিয় করোনা রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে 11,08,087 জনে পৌঁছেছে। গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টার মধ্যে যে 5টি রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে একদিনে 55,411 জন সংক্রমিত হয়েছেন। রাজধানী দিল্লিতে করোনার প্রকোপ বাড়তে থাকায় আগামী 20 এপ্রিল পর্যন্ত 10ম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারও সৌদি আরবের 2টি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। আজ সকালে সৌদি আরবের জিজান প্রদেশের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিমানবন্দর এবং আসির প্রদেশের কিং খালিদ বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইটার পোস্টে এ তথ্য জানিয়েছেন। সৌদি আরবের এই 2টি বিমানবন্দরের হ্যাঙ্গার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি কাসেপ-2 ড্রোন ব্যবহার করা হয় এই হামলায়। জেনারেল সারি বলেন, ড্রোনগুলো অত্যন্ত নিখুঁতভাবে সৌদি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, দারিদ্র পীড়িত দেশটির উপর সৌদি আরব এবং তার আরব মিত্ররা গত 6 মাস ধরে যে বর্বর ও ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে চালানো এই হামলা সম্পূর্ণভাবে বৈধ। সৌদি আগ্রাসনে ইয়েমেনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত ও সরকারি বেসরকারি সম্পদের মারাত্মক ক্ষতি হয়েছে। সৌদি আগ্রাসনে কার্যত ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খুব শিগগিরই 3 টনের একটি সাবমেরিন উদ্বোধন করবে উত্তর কোরিয়া, এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। জাপানের কিয়োদো বার্তা সংস্থা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলছে, উত্তর কোরিয়ার নয়া সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে এবং সাবমেরিনটি একই সময়ে 3টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে। উত্তর কোরিয়া আমেরিকার উপর চাপ বাড়াতে উপযুক্ত সময়ে সাবমেরিনের বিষয়ে ঘোষণা দেবে বলে মার্কিন ও দক্ষিণ কোরীয় সূত্রগুলো ধারণা করছে। এর আগে উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের ফলে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত কোনো ফল বেরিয়ে আসেনি। ট্রাম্প কথা রাখেননি বলে উন অভিযোগ করেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের হুথি বিরোধী ব্রাদারহুড রিফর্ম পার্টি বা আল ইসলা দলের মানবাধিকার বিষয়ক দপ্তর সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র সমালোচনা করেছে। এদিকে ব্যাপক মতপার্থক্যের জেরে সৌদি জোট ভেতর থেকে ধসে পড়ছে বলে জানা গেছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের হুথি বিরোধী ব্রাদারহুড রিফর্ম পার্টি বা আল ইসলা দলের মানবাধিকার বিষয়ক দপ্তর সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র সমালোচনা করে সৌদি সরকারের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট 6 বছর আগে 26 মার্চ ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ রক্তক্ষয়ে যুদ্ধ শুরু করে, কিন্তু ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও সেনাবাহিনীর প্রতিরোধের কাছে সৌদি জোট পরাজিত হয়েছে এবং আজ পর্যন্ত কোনো লক্ষ্যেই তারা পৌঁছতে পারেনি। এবং ব্যাপক মতপার্থক্যের জেরে সৌদি জোটই ভেতর থেকে ধসে পড়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অভ্যন্তরীণ মতবিরোধকে কয়েকটি দিক থেকে বিশ্লেষণ করা যায়। উদাহরণস্বরূপ, দক্ষিণ ইয়েমেনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যকার তীব্র মতপার্থক্যের কথা উল্লেখ করা যায়। এই বিরোধ আবুধাবি ও রিয়াদকে একেবারে মুখোমুখি অবস্থানে এনে দাঁড় করিয়েছে, এমনকি দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এছাড়া সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থক ইয়েমেনের ব্রাদারহুড রিফর্ম পার্টি বা আল ইসলা দলের সঙ্গে সৌদি সরকারের তীব্র বিরোধ শুরু হয়েছে। এমনকি আমিরাতের সঙ্গেও ইয়েমেনের ব্রাদারহুড রিফর্ম পার্টির বিরোধ চলছে। প্রথমে সবাই এই দ্বন্দ্বের কথা গোপন রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গোপন থাকেনি। সৌদি সরকার ভেবেছিল ইয়েমেনের ব্রাদারহুড রিফর্ম পার্টির সহযোগিতায় একদিকে জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদেরকে পরাজিত করতে পারবে এবং আনসারুল্লাহ ও আল ইসলা মধ্যকার আতাত ঠেকাতে পারবে। অন্যদিকে দক্ষিণ ইয়েমেনে সৌদিপন্থী পলাতক প্রেসিডেন্ট মনসুর হাদির হাতকে আরও শক্তিশালী করা যাবে। কিন্তু সব জারিজুরি ফাঁস করে দিয়ে আল ইসলা দলের মানবাধিকার বিষয়ক দফতর অভিযোগ করেছে, সৌদি নিরাপত্তা বাহিনী ইয়েমেনের সীমান্তবর্তী প্রদেশগুলোর জেলখানায় অবস্থিত ইয়েমেনি বন্দীদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। তারা ইয়েমেনি বন্দীদের সাথে অমানবিক আচরণেরও তীব্র সমালোচনা করেছে। আরেকটি বিষয় হচ্ছে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন যুদ্ধে একের পর এক পরাজিত হয় এবং ইয়েমেনি বন্দীদের ওপর নির্যাতনের ঘটনায় আল ইসলা দলের বহু সমর্থক যোদ্ধা সৌদি জোট থেকে বেরিয়ে যায় এবং রাজধানী সানায় হুথি সমর্থক ন্যাশনাল স্যালভেশন সরকারে যোগ দেয়। তাই বর্তমান অবস্থা থেকে বোঝা যায় সৌদি জোট চরম ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে এবং শিগগিরই তারা বিপর্যয়ের মুখে পড়বে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা ভাইরাসের মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। মোকাবেলার উপায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশ জুড়ে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে নভেল করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে ইউকে ভ্যারিয়েন্ট এবং সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের বিস্তার ঘটার কারণে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন,
করোনার টিকা নিয়েও তারা অপরাজনীতি করছে, এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার উস্কানি দিচ্ছে, সমালোচনা তীর ছোড়া আর মিথ্যাচারে বীজ বাষ্প ছড়ানো ছাড়া আপনারা করোনা কালে জনকল্যাণে কি করছেন, কোন দায়িত্বশীল ভূমিকাটি পালন করলেন?
এ প্রসঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রেডিও তেহরানকে বলেন, আওয়ামী লীগ সরকারি থেকে ব্যস্ত ছিল দলীয় উৎসব নিয়ে, ত্রাণের চাল তেল চুরির কাজে তারা করোনা মহামারীকে দুর্নীতির সুযোগ হিসেবে নিয়েছে। তিনি জানান, সম্মুখ সারির যোদ্ধাদের রক্ষা এবং বিশেষ প্রণোদনার দাবি করেছে বিএনপি, সরকার তা নিশ্চিত করতে পারেনি বলে আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হারে করোনায় আক্রান্ত ও মৃত্যুর শিকার হচ্ছেন বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা।
এটা দায়িত্বটা কার? দায়িত্ব কিন্তু সরকারের, এবং বিরোধী দল বা অন্যান্য যারা দল তারা তাদেরকে সহায়ক ভূমিকা হিসেবে পালন করতে পারে। সরকারের কাছে সমস্ত ফান্ড এবং সরকার সেই ফান্ডটা কিভাবে খরচ করবে, কোন প্রক্রিয়ায় খরচ করবে সেটাই কিন্তু তাদের উচিত। অথচ সেই প্রক্রিয়াটা গুলো কিন্তু যথেষ্ট প্রক্রিয়াগুলো করছে না। পর্যাপ্ত বিছানা নেই, পর্যাপ্ত আইসিইউ তৈরি করতে পারে, এক বছর সময় পেয়েছে। ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের একটা হসপিটাল তৈরি করা হয়েছে, সেখানে সেটার দিকে নজর না দিয়ে তার নতুন করে আবার একটা হসপিটাল তৈরি করছে কেন? আপনি ওই হসপিটালটা তো আপনার আছে, সেটাকে রানিং করেন, শুরু করেন। আপনার আজকে ডাক্তার সাবিনা বলেন বা আদার্স যারা তৈরি হয়েছে, কাদের জন্য? সরকারের প্রশ্রয়ে সেটা তৈরি হয়েছে।
ওদিকে জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ডাক্তার ফয়জুল হাকিম বলেছেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে এবং চিকিৎসায় প্রথম থেকেই জনগণকে সম্পৃক্ত না করার সরকারি নীতি আজ জাতীয় বিপর্যয় ডেকে এনেছে। গতকাল এক বিবৃতিতে তিনি জানান, ক্ষমতাসীনরা নিজেদেরকে করোনার চাইতে শক্তিশালী বলে বাগাড়ম্বর করেছে, অথচ গত এক বছর ধরে অতিমারী করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করেনি, জনগণ এবং দেশকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমেরিকা একসঙ্গে দুটি পথ বেছে নিতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সময়ে দুটি সাংঘর্ষিক পথ অবলম্বন করতে পারেন না। বাইডেন হয় পরমাণু সমঝোতায় ফিরে আসবেন, অথবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মিথ্যা অজুহাতে আরোপিত নিষেধাজ্ঞাগুলোই বহাল রাখবেন। ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের ঘটনায় ক্ষয়ক্ষতি নেই, তেহরানে পৌঁছচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিএনপি নেত্রী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলেও কোনো উপসর্গ নেই, বাসায় চিকিৎসা চলছে। তার বাসার অন্য সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর এসেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারও সৌদি আরবের দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। খুব শিগগিরই 3 টনের একটি সাবমেরিন উদ্বোধন করবে উত্তর কোরিয়া, এ তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। জাপানের কিয়োদো বার্তা সংস্থা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়ার নয়া সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে এবং সাবমেরিনটি একই সময়ে 3টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং সিয়ে কিউন 3 দিনের সরকারি সফরে তেহরান পৌঁছেছেন। এরই মধ্যে তিনি ইরানের উপরাষ্ট্রপতি জাহাঙ্গীরের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে। তার সফরে দুই দেশের মধ্যে অর্থ আটকে থাকা নিয়ে যে অচল অবস্থা চলছে তার সমাধান বেরিয়ে আসবে বলে আশা করছেন অনেকেই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ। Thank you.